প্রিয় শ্রোতা, শুভেচ্ছা নিন। আপনাদের হাতে অজানাকে জানা নামক এই ক্যাসেটটি তুলে দিলাম। মানুষ অনবরত সাধনা করে চলছে দুর্জ্ঞেয় ও অজ্ঞেয় বিষয় রহস্য উদ্ঘাটন করতে। অজানাকে জানা মানুষের স্বাভাবিক প্রবৃত্তি, আর এ কারণেই আজ আমাদের পক্ষে সম্ভব হয়েছে সেই আদিম পাথরের যুগ থেকে বিংশ শতাব্দীর সুসভ্য সমাজে উত্তরণ লাভ। আপনারা মনোযোগ দিয়ে এ বাণীবদ্ধ ক্যাসেটটি শ্রবণ করে আমাদের দাবির সত্যতা যাচাই করুন। ধন্যবাদ।
মহাদেশ আছে ভূমি শুনলে কেমনে থেকে ঘুমে,
সপ্ত মহাদেশ আছে ভূমি শুনলে কেমনে থেকে ঘুমে,
সন্ধ্যার ঘুরো আজও চোখে,
সন্ধ্যার ঘুরো আজও চোখে,
তবুও বলো দেখো নিরিখে, সপ্ত মহাদেশ আছে ভূমি শুনলে কেমনে থেকে ঘুমে,
সপ্ত মহাদেশ আছে ভূমি শুনলে কেমনে থেকে ঘুমে।
অজানাকে জানার আগ্রহ মানুষের হৃদয় মন জুড়ে রয়েছে সেই আদিকাল থেকে। সদা সর্বদা জিজ্ঞাসু নেত্রে সে অবলোকন করে চলছে আমৃত্যু। জ্ঞান লাভের সর্বপ্রকার মাধ্যমগুলো রাখতে চায় সদা প্রস্তুত, একটু বিকল হলেই দুর্ভাবনায় পড়ে যায়, সর্বাত্মক তদ্বির চালায় সারিয়ে তুলতে, যেন পূর্বের মতো সমস্ত যন্ত্রগুলো পুনঃ কর্মক্ষম হয়ে ওঠে, হয়ে ওঠে বেগবান। মানুষের মধ্যে লুকানো এ জ্ঞান পিপাসা তাকে সম্মুখবাণী এগিয়ে যেতে সাহায্য করে, হয়ে ওঠে সত্যনিষ্ঠ, হয়ে ওঠে বাস্তব ধর্মী। একটি অজানা সত্যের উদ্ঘাটনের সাথে সাথে আরও নতুন তথ্য জানার আগ্রহ তার মধ্যে প্রবলতর আকার ধারণ করে। এ পথে তার প্রারম্ভিক ভয়, ডর বা দ্বিধাদ্বন্দ্ব দুর্ভিত হতে থাকে, জেগে ওঠে তার হৃদয়ে এক জোরালো প্রত্যয়, ছুটে চলেন তিনি সুনিশ্চিত লক্ষ্যের পানে ক্লান্তিহীন গতি নিয়ে। কোনো ধরনের হতাশা, নিরুৎসাহ বা ধোঁকা তাকে আর দমিয়ে রাখতে পারে না। ঠিক তখনই তিনি প্রতিবাদীকে লক্ষ্য করে এ ধরনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে পারেন, যেমন মসীহের সাহাবি হজরত পিতার মহাসভার সামনে জোরালোভাবে ব্যক্ত করেছিলেন, যা দেখেছি, যা শুনেছি, যা স্পর্শ করেছি, তা না বলে কেমন করে চুপ করে থাকি। প্রেরিত চার অধ্যায় বিষয়াত। বোবার মতো চুপ করে থাকাটা তাদের মধ্যে অন্তর্দাহের সৃষ্টি করে, যেমন পানি উত্তাপ পেলে তার মধ্যে বুদবুদ সৃষ্টি হবেই, তা ঠেকিয়ে রাখার উপায় কই, এটা যেন তার নেহায়েত স্বাভাবিক ব্যাপার। উত্তাপ বন্ধ তো বুদবুদ বন্ধ, বন্ধ জলীয় বাষ্পের সৃষ্টি, স্তব্ধ হয়ে গেল বাষ্পীয় যন্ত্র। কিন্তু যেখানে উত্তাপ আছে, আছে জীবন তথা জীবন প্রবাহ, সেখানে ক্রমবৃদ্ধি অবশ্যম্ভাবী। তবে ক্ষেত্র বিশেষে এ বৃদ্ধির ক্রম ওঠানামা করতে পারে, কেননা অনেকগুলো শর্তের সাথে সম্পৃক্ত থাকে বৃদ্ধির কাজটি। তাই স্বাভাবিক অবস্থায় নিয়মিত বৃদ্ধি সর্বজনে কাম্য, কিন্তু কোনো উপায়ে পারিপার্শ্বিক অবস্থা যদি পরিবর্তন ও পরিবর্ধন ঘটানো সম্ভব হয়, তখন তার প্রভাবে আউটপুট বা ফলের মধ্যেও ব্যতিক্রম হতে বাধ্য। এই পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তনের কাজকে আমরা পরিচর্যাও বলতে পারি। একটি জীবন্ত বৃক্ষের পরিচর্যার আবশ্যকতা রয়েছে, যেমন রয়েছে পরিচর্যার বিশেষ গুরুত্ব একটি শিশুর ক্ষেত্রে। কাউকে মসিহী জীবনে গড়ে তোলার জন্য পরিচর্যার গুরুত্ব যে কত অধিক, তা বোধগম্য হবে পিতরের প্রতি মসিহের জোরালো আজ্ঞার মাধ্যমে। ইয়োহন্না ২১ অধ্যায় ১৫-১৭ আয়াত। এ পরিচর্যা তার জন্য দ্বিবিধ কাজ করে থাকে, যেমন প্রথমত তার স্বাভাবিক বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বস্তুর যোগান দেয়া, এবং দ্বিতীয়ত তার জন্য ক্ষতিকারক সর্বপ্রকার বস্তুর হাত থেকে প্রতিরক্ষা করা। যোগানের ব্যাপারেও পরিচর্যাকারীর লক্ষ্য রাখতে হয় সাধু অসাধু দ্রব্যের প্রতি, যেমন শিশুর দেহে এমন কোনো বিষাক্ত বা টক্সিক বস্তুর অনুপ্রবেশ না ঘটুক যা তার জীবনী শক্তি নষ্ট করে দিতে পারে। তাই তাকে জানতেও হয় বস্তুর গুণাগুণ যাচাইয়ের প্রক্রিয়া, সাথে সাথে সময়োপযোগী বস্তুর সরবরাহের প্রতি লক্ষ্য রাখতে হবে তাকে। কেননা তার দায়িত্বে যে শিশুটি রয়েছে সে তো নিহায়েত অসহায় এক প্রাণীমাত্র, সদ্যজাত ভবিষ্যতের মানব, যাকে মূল্যায়ন করার মতো পৃথিবীতে আর কিছুই খুঁজে পাওয়া যাবে না। সে তো আশরাফুল মাখলুকাত, পরিবেশ তার হাতে যা কিছু তুলে দিবে সে তো তাই নিয়ে খেলতে থাকবে এবং সেভাবেই গড়ে উঠবে। অযত্ন বা অজ্ঞতার কারণে এ চারাবৃক্ষটি মেরে ফেলা হবে আত্মধ্বংসী কাজ, একে বিরাট এক মহিরুহে পরিণত হতে দিতে হবে, এবং সে কারণেই তো তাকে রোপণ করা হয়েছে। রয়েছে তার বাঁচার অধিকার, পার্থিব কোনো শক্তির কাছ থেকে তা ধার করা নয়। তাই তার বিচরণের জন্য চাই অবাধ ও খোলামেলা একটি সুন্দর পরিমণ্ডল। কাল বা লগ্নের সংকীর্ণ দৃষ্টিকোণ দিয়ে তার স্বাভাবিক বৃদ্ধি ও বিচরণের ক্ষেত্র নষ্ট করার অধিকার কারো হাতে দেয়া হয়নি। তাই তাকে পরিপূর্ণভাবে প্রতিরক্ষা করতে হবে এবং এ কাজ পূর্ণাঙ্গ ম্যাচিউরিটি বা পরিপক্কতা পর্যন্ত চালিয়ে যেতে হবে। তারপর তার হাতে তুলে দেয়া সম্ভব হবে আরেকটি শিশুর পরিচর্যার ভার। এটাই হল মানব ইতিহাস। মানুষ মানুষের স্বজন, মানুষের সহভাগিতার জন্য অন্য কাউকে বা কোনো প্রাণী বা বস্তু খুঁজে পাওয়া গেল না। মানব সৃষ্টি শুরুতে দেখা যায় খোদা আদমের জন্য এক সঙ্গী যোগাতে চাইলেন। তখন তিনি আদমের নিজস্ব মনোনয়নের প্রতি সম্মান ও গুরুত্ব দিয়ে তাকে সমস্ত সৃষ্টির মধ্য থেকে তার জন্য উপযোগী সঙ্গী বাছাই করতে বললেন। গোটা সৃষ্টির মধ্যে আদম কোনো কিছু খুঁজে পেলেন না যা তাকে সঙ্গ দান করবে। আদম যখন ব্যর্থ হলেন, তখন খোদা তাঁরই একখানা পঞ্জর নিয়ে তা দিয়ে এক নারী তৈরি করলেন এবং আদমকে দেখালেন। আদম এবার মহাপ্রীত হলেন, কারণ এবার তার জন্য উৎকৃষ্ট সঙ্গী পাওয়া গেল। কেতাবুল মুকাদ্দাসের আদিপুস্তক খণ্ডের দ্বিতীয় অধ্যায় দ্রষ্টব্য। সুতরাং মানুষই হল মানুষের সঙ্গত সঙ্গী। মানুষের সুখের জন্যই সৃষ্টি হয়েছে অন্যান্য সৃষ্টি। অন্য কোন সৃষ্টির স্বার্থে মানুষের স্বার্থহানি করা বা মানুষের বিনাশ সাধন করা কোনো মানুষেরই কাজ হতে পারে না। মানুষের ক্ষতি সাধন করার কাজটি হল একমাত্র দিয়াবলের কাজ, কেননা শয়তান প্রথম দিন থেকেই মানুষের ধ্বংসের কাজে ব্রতী। তবে উক্ত শয়তান তার কুকর্ম ঘটানোর জন্য কিছু সংখ্যক লোক বাছাই করে, ভুল শিক্ষা দিয়ে তাদের বিভ্রান্ত করে, খোদার সুমহান ও চিরন্তন পরিকল্পনা থেকে তাদের অজ্ঞ করে রাখে, তাদের চোখে বেঁধে দেয় কালো নেকাব, ফলে তারা নরপিশাচে পরিণত হয়ে দাঁড়ায়। তবু তখনও তাদের মৌলিক সত্তা সুপ্ত অবস্থায় তাদের মধ্যে বিরাজমান থাকে। এ ধরনের ক্ষেত্রে আমরা তাদেরকে ভূতাশ্রিতও বলতে পারি। আলোর কাজ হল এ ধরনের অন্ধকার কক্ষে প্রবেশ করে তামসার বিনাশ ঘটানো। খোদাবান্দ হজরত ঈসা মসীহ বলেছেন, আমি দুনিয়ার নূর, যে আমার পথে চলে সে কখনো অন্ধকারে পা ফেলিবে না, বরং জীবনের নূর পাইবে। ইউহন্না 8:12। তাঁর অপূর্ব শিক্ষার আলোকে মানব হত্যার কাজটি যে কতই গর্হিত অপরাধ তা এভাবে ব্যক্ত করেছেন। মানুষ খুন করা তো দূরে থাক, যে কেহ ভাইয়ের বিরুদ্ধে ক্রোধ করে এবং ভাইকে গালি দেয় সেও খুনি বলে দোষী হবে, কেননা ক্রোধ হল খুন খারাপির পূর্ব শর্ত। যখন মানুষের সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক বিরক্তিকর পর্যায়ে চলে যায় তখন তাকে ক্রোধ বলা চলে। ক্রোধকে ক্রমে ক্রমে ফুলে ফেঁপে উঠতে দিলে তা মারাত্মক আকার ধারণ করে এবং একসময় তা বিরাট বিস্ফোরণের সৃষ্টি করে। সেজন্য সঙ্গত কারণে মসীহ বলেছেন, ভাইয়ের বিরুদ্ধে যে ক্রোধ আছে তা নিষ্পত্তি না করে যেন কেহ এবাদত বন্দিগিও না করে, অর্থাৎ কোরবান গাহে যেন না আসে। ইঞ্জিল শরীফ মথি খণ্ড 5:21-24। একমাত্র তিনি মানুষের সঠিক মূল্যায়ন করেছেন, দিয়েছেন পূর্ণ মর্যাদা। পার্থিব বা অপার্থিব কোনো স্বার্থের বিনিময়ে তিনি মানুষের স্বার্থহানি করেননি। তিনি মানুষের হাতে হত হয়েছেন, তথাপিও ঘাতকদের জন্য দোয়া করেছেন, তাদের মূর্খতা দেখে আফসোস করেছেন, তাদের কৃত সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়েছেন, কেননা তিনি তাদের অসহায় অবস্থাটা বুঝতে পেরেছিলেন। তারা যে পারিপার্শ্বিক অবস্থা শৃঙ্খলে বন্দী তা তিনি জানতেন। তিনি জানতেন সমাজ দেহে ভুল শিক্ষার মারাত্মক প্রভাব। এ ভুল শিক্ষাটি একমাত্র শয়তানি মানুষের হৃদয়ে বপন করেছিল। তখন থেকে আজ পর্যন্ত চলছে তার অশুভ তৎপরতা। সে গড়ে তুলছে এক বিরাট মন্দশক্তির প্রবাহ, যার হাত থেকে রক্ষা পাওয়া কারো নিজস্ব শক্তিতে সম্ভব নয়। আমরা দেখেছি এ মন্দশক্তির প্রবল আক্রমণ। জগৎ থেকে সে শুভ শক্তি নিশ্চিহ্ন করে দিবে। দাবানলের মতো তার প্রবাহ যেন সমস্ত সুকুমার গুণগুলি পুড়ে ছাই করে দেবে। এই হল তার পরিচয়, রক্তপাত ঘটানো যার একমাত্র কাজ। তাহলে কি জগৎ থেকে শুভ শক্তি চিরদিনের জন্য বিলুপ্ত হয়ে যাবে? মানুষের মনে এ চিরন্তন প্রশ্নই হল স্বাভাবিক প্রশ্ন। মানুষ কেমন করে অসুরের কবল থেকে বাঁচবে, এ নিয়ে চলছে জগতে সুদীর্ঘ সাধনা, অধ্যয়ন, চলছে গবেষণা। স্বাভাবিক কারণে এ গবেষণার জন্য চাই বস্তুনিষ্ঠ তথ্য, চাই অজানাকে জানার প্রবল আগ্রহ। মোক্ষধামে পৌঁছার আগ পর্যন্ত চলবে কৃচ্ছ সাধন, অক্লান্ত গতি, এবং এই গতিপথে সে এড়িয়ে চলে সমস্ত প্রকার মন্দশক্তির অশুভ প্রভাব, অশুভ ইঙ্গিত। এ কাজে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন ন্যায় ও সত্যের প্রবক্তাগণ। তাঁরা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে তাঁদের সাহায্য করে চলেন, প্রয়োজনে ব্যয় করেন তাঁদের যথাসর্বস্ব। জগতে এহেন অসহায় লোকদের ভালোবাসতে গিয়ে খোদাবান হজরত ঈসা মসীহকে এই পতিত ধরায় মানবরূপে নেমে আসতে হল। মানুষের পাপে প্রায়শ্চিত্ত পরিশোধ করতে গিয়ে তাকে দিতে হয়েছে তাঁর রক্ত। তিনি মানুষকে যে কত অধিক মর্যাদা দান ও প্রেম করেছেন সে সাক্ষ্য তার জানের কোরবানের মধ্য দিয়ে চিরভাস্বর হয়ে থাকবে। মানুষের প্রতি এত গভীর ভালোবাসার নজির আমরা এক্ষেত্রে চূড়ান্তভাবে দেখতে পাই।
হরর মানুষেরে
কত ভালোবাসা যায় হরর মানুষেরে,
তোমায় দেখে বুঝেছি,
তোমায় দেখে বুঝেছি,
তোমায় জেনেছি কত ভালোবাসা যায় হরর মানুষেরে,
কত ভালোবাসা যায় হরর মানুষ।
Thank you. অনেক আগের অনেক কথা শুনেছি বহুবার,
অনেক আগের অনেক কথা শুনেছি বহুবার,
প্রাণ দেওয়া যায় প্রেমের তরে,
প্রাণ দেওয়া যায় প্রেমের তরে,
প্রথম শিখেছি কত ভালোবাসা যায় ধরার মানুষের,
কত ভালোবাসা যায় ধরার মানুষের।
তিনি কখনো যুদ্ধ বিগ্রহ করেননি, তার হাত দিয়ে কারো কোনো রক্ত খরিত হয়নি, কারণ তিনি মানুষকে ভালোবেসেছেন, ভালোবেসেছেন চূড়ান্ত মূল্যে, মানুষকে রক্ষা করতে এসেছেন সর্বপ্রকার বন্দী দশা থেকে। সে বন্দী দশা মানুষের জন্য হতে পারে অশিক্ষা কুশিক্ষা, হতে পারে অন্ধত্ব, হতে পারে ভুল পথের বা অন্ধগলির মনোমুগ্ধকর হাতছানি, হতে পারে পার্থিব সম্পদের মোহ। মসি এক্ষেত্রে শিক্ষা দিয়েছেন, আমরা যেন দুনিয়া ও তার মধ্যস্থ কোনো কিছু ভালো না বাসি। এর অর্থ হল দুনিয়ার কোনো স্বার্থই যেন মসিয়ের পথ থেকে আমাদের বিচ্যুত করতে না পারে। তিনি স্পষ্টত বলেছেন যে কেউ যদি গোটা বিশ্ব লাভ করার পরে নিজে প্রাণ হারায়, তবে সে প্রাপ্তি তাকে কি কোনো শান্তি দিতে পারে বা তার কোনো কাজে আসবে? তদানীন্তন পরিচিত বিশ্বের অধিপতি বাদশাহ সুলাইমানের দৃষ্টান্ত দিয়ে তিনি প্রচুর শিক্ষা দিয়েছেন। যেমন ছোট্ট একটা ফুলে সৌন্দর্যের মতো বাদশাহ সুলাইমান নিজেকে সৌন্দর্য মণ্ডিত করতে পারেননি। সৌন্দর্য রক্ষার জন্য বর্তমানে প্লাস্টিক সার্জারির একটা হিড়িক পড়ে গেছে, তবে এর নব্য ব্যবস্থাটি কবর পরীক্ষিত কিনা তা কিন্তু কেউ বলছে না। মসি সদা সর্বদা মৌলিক দিক থেকে কথা বলেছেন এবং বাস্তবধর্মী শিক্ষা দিয়েছেন। তাঁর প্রাঞ্জল শিক্ষা দেখে সবাই আশ্চর্য হয়ে যেতেন। তার শিক্ষার মধ্যে অন্তঃশাসূর্ণ লৌকিকতার কোনো বালাই ছিল না বা নেই। বিজ্ঞ চিকিৎসক যেমন রোগীর রোগের মৌলিক ও প্রধান কারণটি তার কাছে বলে দেয়, ঠিক তিনিও মানুষের মুখের উপর স্পষ্ট কথা বলতেন। তিনি এভাবে বলতেন না যে যাও তোমার রোগ ভালো হলো শান্তিতে চলে যাও, বরং তিনি বলতেন যাও তোমার পাপ ক্ষমা করা হলো শান্তিতে চলে যাও। তিনি মানুষকে বোঝাতে চেয়েছেন সমস্ত সমস্যা অশান্তি হানাহানি কাটাকাটি এসবের উৎপত্তি স্থল একমাত্র পাপ, পাপ হল অবাধ্যতা ও অজ্ঞতা। মসি নিজেকে দাবি করেছেন জগতের আলো বা নূর হিসেবে এবং বলেছেন যে যে কেহ তাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে পা ফেলতে পারে না এবং তিনি তো জীবন পথের পথিক। তিনি তো সত্যের ও ন্যায়ের ঝান্ডা বহন করে চলেছেন। তাঁর পথের দুধারে আলোর বিস্তার যে ঘটছে তাতে কোনো সন্দেহ নেই, তবে তিনি যে মন্দ শক্তির আক্রমণ থেকে সম্পূর্ণ মুক্ত তা কিন্তু নন, বরং মন্দ শক্তির আক্রমণের প্রথম ও প্রধান লক্ষ্য বিন্দুই হলেন তিনি। বিবাদমান দুটি দেশে যুদ্ধ আরম্ভ হলে একে অপরের সেনাবাহিনী সমরাস্ত্র ও শক্তির কেন্দ্রসমূহ সর্বপ্রথমে ধ্বংস করার জন্য ব্যস্ত থাকে। তারা চায় একে অপরকে নিরস্ত্র করে দিতে, তবেই দেশ জয় সম্ভব। কোনো গৃহে শক্তিশালী লোকটিকে আহত না করে ডাকাত ডাকাতি করতে পারে না। তদ্রূপ শয়তানও আত্মিক যুদ্ধের ক্ষেত্রে সর্বপ্রথম প্রচারক পুরোহিতদের আক্রমণ করে থাকে। তিনি আক্রান্ত হবেন কিন্তু পরাভূত নন। মসি তাকে সর্বদা ধরে রাখেন। মসি তাদের জন্য অভয় দিয়ে বলেছেন যে দুনিয়ার কোন শক্তি তাঁর হাত থেকে তাঁর অনুসারীদের ছিনিয়ে নিতে পারবে না। ইয়োহন্না 10:28-29 এবং হয়েও চলছে তাই। মানুষ ক্রমেই মসিহের পরিচয় লাভে ধন্য হচ্ছে। মসিহের কথা এবং কাজের মধ্যে তারা মিল খুঁজে পাচ্ছেন। মসিহের উপর তারা যতই নির্ভরশীল হচ্ছেন, মসিহের ক্ষমাসুন্দর দৃষ্টি দেখে তারা ততই বিমোহিত হচ্ছেন। পরিশেষে তারা তাদের জীবনের সর্বাত্মক ভার মসিহের হাতে তুলে দিয়ে আশ্বস্ত হচ্ছেন। মসিহ তাই বলেছেন, আমরা যেন আমাদের সমস্ত চিন্তাভাবনার ভার তাঁর হাতে তুলে দিই, কেননা তিনি আমাদের জন্য সর্বদা চিন্তা করছেন। তাঁর প্রেমে ও প্রতিজ্ঞায় সন্ধারোপ করার কোনো উপায় নেই। আন্তরিকতার সাথে তাঁর পথে কিছুদিন চললেই তাঁর পরিচয় স্পষ্ট হয়ে ওঠে। তাঁর পথে চলতে গিয়ে অশুভ শক্তির হাতে দারুণভাবে নাজেহাল হতে হয় বটে, তবে তিনি সর্বাবস্থায় তার ভক্তবৃন্দদের রক্ষা করবেন বলে যে প্রতিজ্ঞা করেছেন তাও বাস্তব সত্য বলে প্রমাণ পেতে তাদের এতটুকু বিলম্ব ঘটে না। এ কারণেই মসিহের ভক্ত অনুসারীগণ সত্যের বিনিময়ে যে কোনো ত্যাগ হাসি মুখে স্বীকার করতে সদা প্রস্তুত। তারা জানেন যে তাদের হারাবার কিছুই নেই, স্থাবর অস্থাবর সম্পত্তির নিরিখে তাদের ইমান গড়ে ওঠেনি। মসিহ যে গোটা বিশ্বের উপর ক্ষমতাবান তা তারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। তাদের ধোঁকা দেওয়া বা ভীতি প্রদর্শন করায় কোনো লাভ হয় না। তারা মসিহকে যেমনভাবে জেনেছেন এবং তাকে আরো গভীরভাবে জানতে ও অন্য লোকের কাছে মসিহকে জানার নির্মল আনন্দ প্রকাশ করতে তারা সতত তৎপর। মসিহ তাদের মধ্যে এই অনুপ্রেরণার ইঙ্গিত দিয়ে চলেছেন। সমুদয় জাতির কাছে নাজাদের সুসমাচার পৌঁছে দেওয়ার বিরাট ও মহান দায়িত্ব আজ মসিহের ভক্তবৃন্দদের স্কন্ধে বর্তেছে। প্রকৃত ভক্তবৃন্দগণ এ দায়িত্ব এড়িয়ে চুপ করে থাকতে পারেন না। আর চুপ করে থেকেই বা কি লাভ? কোন লাভে বা কোন বস্তুর বিনিময়ে তারা মসিহকে প্রত্যাখ্যান করবেন? সত্য পথে চলার অন্তত একবার যার সুযোগ মিলেছে, সত্যকে জীবনে প্রয়োগ করার সুযোগ হয়েছে, সত্য মিথ্যার মধ্যে যে কি বিরাট পার্থক্য তা জানবার সুযোগ লাভে ধন্য হয়েছেন, তিনি তো আর মিথ্যা মরিচেকের পিছনে ছুটতে পারেন না। মসিহ বলেছেন, যে কেহ তার জন্য প্রাণ কোরবানি দেয় মসিহ তাকে তা ফিরিয়ে দিবেন, কিন্তু যে ব্যক্তি নিজের জন্য তা ধরে রাখতে চায় সে তা হারাবে। এর অর্থ হল কোনো মানুষই নিজেকে রক্ষা করতে পারে না, এক্ষেত্রে মানুষ নিঃস্ব নেহায়েত অসহায়। মসিহ হলেন মানব রূপে আবির্ভূত আল্লাহ পাকের জীবন্ত কালাম। নবী রাসূলগণ সারা জীবন এ কালাম প্রচার করেই পথভুলো মানুষদের পথের দিশা দিয়েছেন। এ কালামই হল সমগ্র সৃষ্টির মূলে, অর্থাৎ সারা জাহান এই কালামের দ্বারা সৃষ্টি হয়েছে। আল্লাহ পাকের সমস্ত সৃজনশীল শক্তির একমাত্র আধার এই জীবন্ত কালাম। মানুষের মন গড়া বাক্য এবং আল্লাহ পাকের কালামের মধ্যে কশিন কালেও তুলনা হতে পারে না। তুলনা হতে পারে না বলেই যে কেউ তুলনা করা থেকে বিরত থাকবেন তা কিন্তু নয়, বরং নিষেধ করলে অনেক সময় মরিয়া হয়ে সে কাজ করতে উদ্যোগী হয়ে ওঠেন। কিন্তু আল্লাহ পাকের কালাম পরিহার করে নিজেদের পরিকল্পনা মোতাবেক কাজ করতে গিয়ে যখন ব্যর্থ হয় ঠিক তখনই বুঝতে পারেন মসিহের কালামের প্রকৃত গুরুত্ব ও তাৎপর্য। মানুষ যে কেবল রুটিতে বাঁচে না মসিহ সে কথা যেমনভাবে তার সাহাবিগণের কাছে শিক্ষাদান প্রসঙ্গে বলেছেন, তেমনভাবে শয়তানের চক্রান্ত ভেঙে দেওয়ার সময়ও একই কথা প্রয়োগ করেছেন। মানুষের জীবনে রুটির একটি বিরাট প্রভাব রয়েছে, অর্থাৎ মানুষ তার দৈহিক জীবনের জন্য দিন রাত ঘর্মাক্ত মুখে পরিশ্রম করে চলেছেন। মানুষ তার দেহটিকে বাঁচিয়ে রাখার জন্য কত কি না করছেন, জেল হাজতগুলো দেখলে এর কারণসমূহ অতি পরিষ্কারভাবে ফুটে ওঠে। দুদিনের দেহটির জন্য যদি এতই দরদ থাকে তবে অনন্তকালীন দেহের জন্য অর্থাৎ অনন্ত জীবনের জন্য তাকে কতই না অধিক যত্নবান হওয়া প্রয়োজন। অথচ অজ্ঞতার কারণে বৃহত্তর স্বার্থকে জলাঞ্জলি দিয়ে সে ক্ষুদ্রাতি ক্ষুদ্র স্বার্থের পিছে লেগে আছে। মানুষের এই অজ্ঞতা নামক শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য মসিহ পৃথিবীতে আবির্ভূত। জগতে মন্দ শক্তির প্রাবল্যে মসিহগণ অনেক সময় ফাঁপড়ে পড়ে যান। যেহেতু মসিহ অনবরত তাদের প্রতি দৃষ্টি রাখছেন সেহেতু কখনই তারা বিভ্রান্ত হন না, কারণ পাক রূহ সবসময় তাদের শক্তি সাহস ও পথ নির্দেশিকা দিয়ে তাদের পরিচালনা করেন। এ পাক রূহ হলেন সত্যের রূহ, যিনি মসিহের গৌরব বহন করে চলছেন। এ পাক রূহ মসিহদের অনুপ্রেরণা দিচ্ছেন যেন তারা মসিহের খাঁটি ও নিখুঁত প্রতিনিধি হয়ে মানব মুক্তির কাজ চালিয়ে যেতে পারেন। মসিহের কাজ যখন সুন্দর ও প্রাণবন্ত হয়ে ওঠে শয়তানও তখন অত্যন্ত তৎপর হয়ে ওঠে। শয়তান জানে যে তার বিনাশ অনিবার্য, কিন্তু জানলে কি হবে, সে তো তার চরিত্রের বিরুদ্ধে কাজ করতে পারে না। কথায় বলে সাপ মরে গেলেও লেজে বিষ থাকে। খোদাবন্দ হজরত ঈসা মসিহ হলেন মৃত্যুঞ্জয়ী। তিনি সজোরে শয়তানকে ধমক দিয়েছেন, শয়তানের কোনই সাহস নেই তাঁর পবিত্র চেহারার প্রতি দৃষ্টিপাত করে। এখন প্রশ্ন জাগতে পারে যে মসিহ যখন এতই পরাক্রান্ত তখন তার সাহাবিদের এত ভীত সন্ত্রস্ত দেখা যাচ্ছে কেন? তা ঠিক, মসিহ সাহাবিগণ যতটা ভীত সন্ত্রস্ত তার চেয়েও তারা অধিক বিনম্র এবং অন্যের সেবা ও কল্যাণের জন্য নিজেদের প্রাণ দিতেও রাজি। মসিহ তার নিজের বিষয়ে বলেছেন যে মনুষ্যপুত্র সেবা পেতে পৃথিবীতে আগত নন, বরং বহুজনের পাপের প্রায়শ্চিত্ত নিজের জীবন দিয়ে পরিশোধ করতে এসেছেন। মথি ২০ অধ্যায় ২৮ আয়াত। মসিহ নিজেকে বিনম্র করেছেন অসীম যন্ত্রণাদায়ক মৃত্যু পর্যন্ত, এমনকি লজ্জাকর ক্রুশীয় মৃত্যু পর্যন্ত বাধ্য ছিলেন। ফলে খোদা তাকে সবচেয়ে সম্মানের এক দায়িত্ব ও অধিকার দান করলেন, যা হচ্ছে পাপীদের নাজাত প্রদানের ক্ষমতা। ফিলিপীয় ২ অধ্যায় ৫ থেকে ৯ আয়াত। নাজাতকামী প্রতিটি মানুষেরই সেই নামে, অর্থাৎ তাঁর মধ্য দিয়ে নাজাত পেতে হবে। কেউ বিশ্বাস করুক আর না করুক, তাতে বাস্তব সত্যের কোনো রূপান্তর নেই। এটা একটা প্রতিষ্ঠিত সত্য। এ সত্যকে মিথ্যা বলে প্রতিপন্ন করা সর্বাত্মক জারি জুরি কালের চক্রে শতচ্ছিন্ন হয়ে গেছে। তবে মসিহিয়াত বিরোধী যে সমস্ত ষড়যন্ত্র আজও লক্ষ্য করা যাচ্ছে, তা হল মৃত সাপের লেজের বিষয়ের মতো, যেমন দুর্গন্ধ ছড়াতে পচা গলা দেহই অত্যন্ত কার্যকরী। এক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই। তবে সন্তানগণ যখন প্রভুর চেয়েও অধিক জ্ঞানী বলে নিজেদের ভাবেন এবং প্রভুর নির্দেশ অমান্য করে স্বপরিকল্পিত শিক্ষা দিয়ে জীবনকে সাজাতে চান, ঠিক তখনই তারা বিপন্ন ও সর্বশান্ত হয়ে পড়েন। এক্ষেত্রে মসিহের একটি কথা আমার মনে পড়ল, যা তিনি অকৃতজ্ঞ লোকদের প্রসঙ্গে বলেছেন। তার মৌলিক অর্থ হল, যেন আমাদের মুক্তা শুকুরের সামনে না ছড়াই এবং সন্তানের খাবার যেন কুকুরের সামনে না দেই। আমাদের জীবনে আমরা অনেক সময় প্রভুর চেয়েও একটু বেশি প্রেম দেখাতে প্রয়াসী হয়ে থাকি, আর এ ধরনের অতি প্রেম আমাদের জীবনে বয়ে আনে অসহনীয় অভিশাপ, অসহ্য যন্ত্রণা। তাই প্রভুর আজ্ঞা ও শিক্ষা প্রভু সন্তানদের জানতে হবে সবচেয়ে বেশি। খোদা তাঁর মনোনীত সন্তান ইউসা নবীকে লক্ষ্য করে বলেছেন, কোনো মতেই শরীয়ত কেতাব যেন তার মুখ থেকে দূর না হয়, তার থেকে চুল পরিমাণ বিচ্যুতি যেন তার জীবনে না ঘটে। ইউসা ১ অধ্যায় ৬ আয়াত। এ সমস্ত শিক্ষা তো তাদেরই জন্য, যেন চলার পথে তারা সুন্দরভাবে প্রভুর গৌরব বহন করে চলতে পারেন। প্রভুর বাক্য শিক্ষা দানে তাদের অনবরত ব্যস্ত থাকতে হবে। তাদের গৃহটি যেন কোনো অবস্থাতেই ডাকাতের আড্ডাখানায় পরিণত হয়ে না ওঠে। তাদের গৃহ হবে প্রার্থনা ও ধন্যবাদের গৃহ, পবিত্র আত্মার শক্তি লাভের পাওয়ার হাউস। এ যেন ফুল ফলের একটি বাগান সুন্দরভাবে সাজিয়ে তোলার প্রক্রিয়া। রবিশস্য অন্যের গরু ছাগলে নষ্ট করে বলে বাগানের চতুর্পাশে প্রতিরক্ষা বেড়া দেওয়া হয়। তাতে লাভ হয় বাহিরে কোনো গরু ছাগল এসে ওই বাগান নষ্ট করতে পারে না। কিন্তু অনেক সময় দেখা গেছে মালিকের নিজের গোয়ালের গরু ছাগল বাগান নষ্ট করে ফেলে। খ্রিস্টানদের ঘরে এমন কিছু লোকের বাস থাকতে পারে যারা মসিহের উপর আদৌ বিশ্বাসী নন। তারা পরিবারে অনবরত উঠা বসা করে, করে খাওয়া দাওয়া, কিন্তু দুঃখের বিষয় এই যে যখনই প্রার্থনা সভা বা প্রভুকেন্দ্রিক আলাপ আলোচনা সভা আরম্ভ হয়, তারা তখন নিজেদের আলাদা করে রাখে। এর প্রভাব বড়দের উপর না পড়লেও উক্ত পরিবারের শিশুদের উপর পড়ে অনেক বেশি। উঠতি বয়সে শিশুদের উপর অবিশ্বাসী আত্মীয় স্বজনদের এমন বিরূপ প্রতিক্রিয়া তাদের ভবিষ্যৎ জীবনে মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। সহজভাবে বলতে গেলে এমন হয় যে শিশুটিকে ঘরের বাহিরে আবর্জনা ঘাটতে না দিয়ে সে আবর্জনা গৃহের মেঝেতে শিশুটির হাতে নাগালের কাছে রেখে দেওয়ার সমতুল্য। যারা নিয়মিতভাবে প্রভুর বাক্য অধ্যয়ন না করে, তারা কেমন করে এই অজানা বিষয়ে জ্ঞান লাভ করবেন, আর কিভাবেই বা তাদের জীবনে তা প্রয়োগ করবেন? পাক কিতাবগুলির প্রত্যেকটি কথা খোদার নিকট হইতে আসিয়াছে এবং তাহা শিক্ষা, চেতনা দান, সংশোধন এবং সৎ জীবনে গড়িয়া উঠিবার জন্য দরকারি, যাহাতে খোদার লোক উপযুক্ত হইয়া সৎ কাজ করিবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হইতে পারে। দ্বিতীয় তিমোথিও ৩ অধ্যায় ১৬ থেকে ১৭ আয়াত।